প্রচেষ্টা করি রই সফল, প্রচেষ্টা করি রই সফল, প্রচেষ্টা করি রই সফল, প্রচেষ্টা করি রই সফল।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني চ্যানেলে প্রিয় দর্শক, প্রচেষ্টা কারীর সফলকাম অনুষ্ঠানে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আসুন আমরা প্রথমে দুরূদ পাকের ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী নূর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দূরস্বরে প্রেরণ করে, আল্লাহ তাআলা তার উপর দশবার রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি আমার উপর দশবার দূরস্বরে প্রেরণ করে, আল্লাহ পাক তার উপর একশত রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি আমার উপর একশত বা দরুদ শরীফ প্রেরণ করে, আল্লাহ পাক তার দু চোখের মাঝখানে লিখে দেন, এই বান্দাটি নিফাক ও জাহান্নামের আগুন হতে মুক্ত, আর কিয়ামতের দিন তাকে শহীদদের সাথে রাখা হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আসুন আমরা ভালো ভালো নিয়ত করি আল্লাহ পাকের সন্তুষ্টি সাহাবি নিয়তে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি দেখব, দেখি ইলমে দিন অর্জন করব, এখানে যা করার জন্য বলে আমরা সেই কাজগুলো করব, আমল করব, আর যা নিষেধ করা হয় তা থেকে বেঁচে থাকব ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। প্রিয় দর্শক, আজকে যে আমরা দুরূদ পাকের ফজিলত শ্রবণ করলাম, একটু চিন্তা করুন যে নিফাক এবং জাহান্নামের আগুন থেকে বাঁচার আমরা কিন্তু মাধ্যম জেনে গেলাম। জি, আমরা এখন আমাদের কাজ ইখলাস ও নিষ্ঠার সাথে মহাব্বত সহকারে প্রিয় নবীর উপর দুরুদ শরীফ পাঠ করা বেশি বেশি, আর কমপক্ষে আজকে যে ফজিলত শুনলাম তো এইভাবে আমরা অবশ্যই দুরুদে পাক পড়ার চেষ্টা করব। মনে রাখবেন যে নিফাক এমন একটি জঘন্য অপরাধ, এমন একটি গুনাহের কাজ। এই নিফাক যার মধ্যে আছে তাকে বলা হয় মুনাফিক, আর মুনাফিকের স্থান কোথায়? মুনাফিকের স্থান হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। তো নবীর দুশ্মন বিধর্মী তারা তো আছেই, আমাদের মুসলমান নামধারী যারা সমাজে বিচরণ করছে তাদের মধ্যে মুনাফিক লুকায়িত। সেটা আজকে নয়, 1400 বছর পূর্বে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক জামানার মধ্যেই এই মুনাফিকরা সাহাবা ইকরামদের সাথে বসে থাকতো, এখানে এমন পরহেজগারিতার ভাব পোষণ করত যে সাহাবাই কেরামরাও অবাক হয়ে যেত, কিন্তু তারা শত্রুদের সাথে গিয়ে মুনাফিকি করত। তো সেই মুনাফিকি কেন হয় বা তার আলামত কি, দেখে চিনব কিভাবে এবং সেটা থেকে বেঁচে থাকার জন্য করণীয় কি, আর আমি কিভাবে বুঝবো যে আমার মধ্যে মুনাফিকাত আছে কি না, তো সেই বিষয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। যে প্রিয় দর্শক, আজকের বিষয় হলো নিফাক থেকে বাঁচার প্রচেষ্টা। আমরা শুরুতে দূরে দূরে পাকের ফজিলতের মাধ্যমে বাঁচার চেষ্টা এবং নিফাক থেকে বাঁচার যেই উপায়টা আমরা জেনে গেলাম, কিন্তু আরও বিস্তারিত আমরা জানব। আর এই জন্য আমাদের সাথে আছে আলহামদুলিল্লাহ মোহাম্মদ কালিম আত্তারি আল মাদানী ভাই, যে আজকের বিষয়ে মাদানী ফল দেওয়ার জন্য অনুরোধ করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। বিষয়টা তো বলে দিয়েছেন, নিফাকের বাংলার প্রতি শব্দ হলো কপটতা।
আচ্ছা,
বিষয়টা এরকম হতে পারে যে কপটতা থেকে বাঁচার প্রচেষ্টা।
হ্যাঁ,
তো নিফাকের আমরা আগে সংজ্ঞা জানবো যে নিফাক কাকে বলে।
জি,
নিফাকের সংজ্ঞা হলো যে মৌখিকভাবে মুসলিম হওয়ার দাবি করা আর অন্তরে ইসলামকে অস্বীকার করা, আর এটাকে বলা হয় নিফাকে এতেকাদি, মানে আকিদাগত নিফাক।
জি,
আর একটা হলো মৌখিক এবং আন্তরিক উভয়ভাবে অস্বীকার করা, এটাকে নিফাকে আমালি বলা হয়।
আচ্ছা আচ্ছা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়ার প্রচেষ্টা করে।
আচ্ছা,
ওয়া হুয়া খাদিউহুম, এবং আল্লাহ তাআলা তাদেরকে উদাসীন করে মারবেন। ওয়া ইদা কামু ইলা সলাতি কামু কুসালা, এবং তারা যখন নামাজের জন্য দাঁড়ায়, মুনাফিকরা যাদের অন্তরে কপটতা আছে, তারা নামাজে অলসতার সাথে দাঁড়ায়, গাফিলতির সাথে নামাজে দাঁড়ায়। ইউরাউনান্নাস, এবং তারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ, এবং তারা আল্লাহকে স্মরণ করে না, ইল্লা কালিলা, কিন্তু খুব কম। এটা হচ্ছে মুনাফিকদের কাজ। আল্লাহ তাআলা অন্যত্র এক জায়গায় আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন যে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা কোথায়, জাহান্নামের নিম্নতর স্তরে থাকবে। ওয়ালাং তাজিদা লাহুম নাসিরা, এবং সেখানে তারা কাউকে, তারা সাহায্যকারী পাবে না,
পাবে না।
সদরুল আফাজিল হযরতুল আল্লামা নাঈমউদ্দিন মুরাদাবাদি রহমতুল্লাহি তাআলা আলাই খাজাইনুল ইরফানের মধ্যে বলেছেন যে মুনাফিকদের আজাব, মুনাফিকদের শাস্তি বিধর্মীদের অপেক্ষা বেশি।
আচ্ছা,
কেন? মুনাফিকদের কাজ হলো দুনিয়াতে কী করতো, প্রাণটাকে রক্ষার জন্য ইসলামকে কী করতো, ইসলামকে প্রকাশ করতো, যাতে করে মুজাহিদদের কাছে এরা যেন মুনাফিকরা, যাতে করে তাদেরকে হত্যা করে দেওয়া
না হয়
না হয়, এজন্য তারা প্রকাশ্যে কী করতো, ইসলাম প্রকাশ করতো, কিন্তু অপ্রকাশ্যে আন্তরিকভাবে কী করতো, অস্বীকার করতো। তো এজন্য তাদের শাস্তি কি বিধর্মীদের থেকেও ভয়াবহ হবে। আমাদের আচ্ছা আলামত আমরা জানবো কীভাবে, যে একজন লোককে কীভাবে আমরা বলবো যে এর মাঝে নিফাক রয়েছে, এর মাঝে কপটতা আছে, এর মাঝে ভণ্ডামি আছে? তো আমাদের বিশ্বনবী, আমাদের সর্বশ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সবার চেয়ে বেশি জ্ঞান দান করেছেন।
সুবহানাল্লাহ,
মাখলুকাতের মধ্যে সবচেয়ে বেশি যদি কারো এলেম হয়, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পুঙ্খানু সব কিছুর এলেম আল্লাহ তাআলা আমার নবীকে দিয়েছেন, অনেক বড় দয়া রয়েছে আপনার উপরে। তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনতেন কার মাঝে কপটতা আছে, কার মাঝে ভণ্ডামি আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলামত বলে দিয়েছেন, মুনাফিকদের আলামত, নিফাক যার মাঝে নিফাক আছে তার আলামত বলে দিয়েছেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন চারটি আলামত যার মাঝে পাওয়া যাবে, সে কী হবে, তার মাঝে নিফাক থাকবে। আর এক নম্বর হচ্ছে তার কাছে যখন আমানত রাখা হবে,
আচ্ছা,
সে আমানতের খেয়ানত করে দিবে।
আচ্ছা,
যদি কোনো ব্যক্তি তার কাছে আমানত রাখা হয়েছে, সে যদি সেটা কী করে, খেয়ানত করে, তো বুঝে নিতে হবে যে তার মাঝে নিফাক রয়েছে। নাম্বার দুই, যখন কথা বলবে, কথা বললে সে মিথ্যা কথা বলবে, এটা কার আলামত, যার মাঝে নিফাক রয়েছে তার আলামত, কথা বললে কী বলবে, মিথ্যা বলবে। নাম্বার তিন, যখন সে প্রতিশ্রুতি দিবে, সে কী করবে, প্রতিশ্রুতি ভঙ্গ করবে। আর নাম্বার চার, যখনই ঝগড়া করবে তখন সে কি গাল মন্দ করবে, সে গালি গালাজ দিবে। এটা হচ্ছে কি, যার মাঝে নিফাক রয়েছে তার মাঝে এই চারটি আলামত পাওয়া যাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আলামত থেকে যেন বাঁচার তৌফিক দান করুক।
আমিন আমিন। বাস্তবিক পক্ষে এই চারটি আলামত নিয়ে গবেষণা যদি আমরা করি, আর বুজুগানের দিন যা বলে গেছেন যে এই নিফাক এর আলামতগুলো এখন বর্তমানে আমরা যে শুনলাম, আমরা এগুলো প্রায় ছোটোবেলা থেকে শুনি, কিন্তু প্রিয় দর্শক শোনার পরে এগুলোকে ধারণ করা যে আসলে মিথ্যার ক্লাসিফিকেশন কী, এখানে শাখা প্রশাখা কী, আমরা কিন্তু অহরহ মোবাইলের মধ্যে মিথ্যা বলে দিচ্ছি, আমরা আমাদের বাচ্চার সাথে মিথ্যা বলে দিচ্ছি, আমাদের প্রতিবেশীর সাথে, ঘরের মধ্যে, খাবারের মধ্যে, একটা ত্রুটি হলো সেটাকে ঢাকার জন্য আরও দশটা মিথ্যা কথা বলি। তো অনেকে তো খুব এক্সপার্ট মিথ্যা বলার ক্ষেত্রে, আর আমানত অনেক সময় রাখার পরেই কারো কাছে যদি কোনো আমানত রাখা হয় সেক্ষেত্রে সে খুশি হয়ে যায়। পূর্বের বুজুর্গানের দিনের অবস্থা এমন ছিল যে আমানতদারিতার যে ফজিলত সেটা তো আছেই, কিন্তু আমানতদারিতার মধ্যে যে খৌফে খোদা, যে এই জিনিসটা আমার কাছে আমানত রেখেছে সেটাকে পুঙ্খানুপুঙ্খ রাখতে হবে, সেটা আমার নবীর শিক্ষা, ইসলামের শিক্ষা, তারা ভয় পেত। আর আমাদের অবস্থা, আমাদের যে কোনো কিছু, একটা মোটরসাইকেল যদি কারো কাছে আমানত রাখা হয় সে খুশি হয়ে যায়, বাস ভাই চাবিটাও দিয়ে যান, তার মানে কি যে এই ব্যক্তি নাই এখন তার এই যে আমানত সংরক্ষণ করা, কিন্তু সে সেটাকে ব্যবহার করে দেখা যায় নষ্ট করে দেয়। এইভাবে স্বর্ণের জিনিস হতে পারে, বাড়ি হতে পারে, গাড়ি হতে পারে, কিতাব হতে পারে, অন্যান্য মূল্যবান জিনিস হতে পারে। তো দেখা যায় পূর্বের জামানার মধ্যে বুজুর্গানের দিন যদি কোনো আমানত হিসাবে কিছু রাখতো তারা টেনশনে পড়ে যেত যে খেয়ানত না হয়ে যায়। আর এখন আমাদের অবস্থা হয়েছে যদি কেউ আমানত রাখে তো আমরা খুশি হয়ে যাই, কেন নফসের সাথে ধোকায় পড়ে সেটাকে খেয়ানত করার প্রবণতা আমাদের মধ্যে সৃষ্টি হয়ে যায়। তো আমাদের মধ্যে অধিকাংশে এই নিফাকের আলামত কিন্তু দেখা যায়। আর পরবর্তী স্টেপ যেটা আমরা শুনলাম যে মিথ্যা, মিথ্যার বিষয়টাতে এমন হয়েছে যে মিথ্যা বলা যে মহাপাপ এই কনসেপ্টটা আমাদের মাথা থেকে চলে গেছে। এখন প্রায় আমরা কথায় কথায় মিথ্যা বলে ফেলি, তো মনে রাখতে হবে যে মিথ্যাও সেই মুনাফিক ব্যক্তির একটি আলামত। তো কিতাবে বর্ণিত রয়েছে চারটি যদি বৈশিষ্ট্য পাওয়া যায়। এরপরে রয়েছে কি যে তিন নম্বর বিষয়টা
হচ্ছে তার কাছে যখন ওয়াদা করবে,
সে ওয়াদা করবে যখন কোনো কাজের জন্য ওয়াদা করবে, টাকা দেওয়ার ক্ষেত্রে, টাকা লেনদেনের ক্ষেত্রে হোক, যে কোনো বিষয়ে ওয়াদা করে সেটা সে ভঙ্গ করে দেয়। আর চার নম্বরের কথাবার্তার মধ্যে গালিগালাজ। তো এই চারটি বিষয় যদি প্রিয় দর্শক আমাদের মধ্যে পাওয়া যায় তাহলে চিন্তা করুন, আপনি চিন্তা করুন, আমি চিন্তা করি, যদি আমাদের এই চারটা বিষয় পাওয়া যায় তাহলে আমাদের মধ্যে সে মুনাফিক ব্যক্তির যতগুলি লক্ষণ রয়েছে প্রত্যেকটি বিষয় আমাদের মধ্যে পাওয়া যাচ্ছে। আমি কি ফিরে আসবো না? আমি কি মিথ্যা বলা থেকে বাঁচবো না? আমি কি ওয়াদা ভঙ্গ থেকে বাঁচবো না? আমি কি আমানতদার ব্যক্তি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবো না? আমি কি ঝগড়ার মধ্যে গালিগালাজ থেকে বাঁচবো না? যদি না বাঁচি, যদি এই চারটা আলামতই থাকে, তারপরে যদি বলে না আমি তো মুনাফিক না, হ্যাঁ আমার অনুমতি নেই, এখন ইসলামী খেলাফত নেই বা এরকম নেই, আমি আপনাকে মুনাফিক বলতে পারবো না সরাসরি যে আপনি মুনাফিক, আপনার মধ্যে চারটা বিষয় আছে, কিন্তু আপনাকে স্মরণ করে দিতে পারবো যে ভাই মুনাফিকের যে বৈশিষ্ট্য আছে সেটা আপনার মধ্যে আছে, আপনি তওবা করে নেন, আপনি এই কাজ থেকে ফিরে আসেন। তো এইভাবে যদি আমরা একে অপরকে নেকির দাওয়াত দেই আর মুনাফিক অবস্থা থেকে বাঁচার চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যে আমরা মুনাফিক হওয়া থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো।
মনোবর ভাই একটা ঘটনা মনে পড়ে গেল, চমৎকার ঘটনা যেটা আমাদের জন্য এবং মাদানী চ্যানেলের যারা দর্শকবৃন্দ,
নিফাক থেকে বাঁচার প্রচেষ্টার মধ্যে আমাদের খুব
একটা ফলদায়ক। ইমামুল মুআব্বিরিন হযরত সাইয়েদুনা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, এনাকে ইমামুল মুআব্বিরিন বলা হয় কেন? মুআব্বির অর্থ হচ্ছে বিশারদ, ব্যাখ্যা বিশারদ যারা করে, বিশারদগণ। ইনি মানে ইনি স্বপ্নের ব্যাখ্যার ক্ষেত্রে খুব পারদর্শী ছিলেন,
এনাকে ইমাম দুনিয়ার মধ্যে তিনি প্রসিদ্ধ
প্রসিদ্ধ। তো তারই ঘটনা, তিনি একবার কোনো এক ব্যক্তিকে জিজ্ঞেস করলেন যে আপনি কেমন আছেন। এই কথা শোনার সাথে সাথে যে এই কথাটা শুনলো যাকে জিজ্ঞেস করেছিলেন, সে খুব নিরাশ হয়ে খুব কষ্টে সে বলল যে যে ব্যক্তির উপর 500 দিরহাম কর্জ আছে, যার সন্তান সন্ততি আছে, যার কাছে কিছুই নাই, তার অবস্থা কেমন হতে পারে? তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন ঘরে আসলেন, ঘরে আসার পরে তিনি এই কথাগুলো চিন্তা করলেন যে ও ব্যক্তি খুব কষ্টে আছে, তিনি 1000 দিরহাম নিলেন আর ওই দুঃখী ব্যক্তিকে 1000 দিরহাম দিলেন, বললেন যে নাও 500 দিরহাম তোমার কর্জটা আদায় করে দাও, যার কাছে কর্জ নিয়েছো দিয়ে দাও, আর 500 দিরহাম দিয়ে তোমার পরিবারের জন্য যা কিছু প্রয়োজন সেটা তুমি চাহিদাটা পূরণ করো। এরপর তিনি চিন্তা করলেন যে আমি আর কখনো কারো কাছে আমি জিজ্ঞেসই করবো না সে কী অবস্থায় আছে, তো মানুষের কাছে তো জিজ্ঞেস করা উচিত কাইফাল হাল, কেমন আছেন। হ্যাঁ, তো ইমাম হুজ্জাতুল ইসলাম ইমাম গজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলছেন যে ইমাম সিরিন রহমতুল্লাহ তাআলা আলাইহি কেন এই কথা বললেন যে আমি কারো কাছে যে আর কোনো দিন জিজ্ঞেসই করবো না, জিজ্ঞেস তো করা উচিত যে মানুষ কেমন আছে, তুমি কেমন আছো। তিনি এর ব্যাখ্যা করছেন আসলে যে ইমাম সিরিন তিনি নিজেকে এটা নিজের জন্য এটা মনে করতেন যে আমি কারো কাছে যদি জিজ্ঞেস করি আর সে যদি বলে সে কষ্টে আছে, দুঃখে আছে, আর যদি আমি তার দুঃখ দূর করতে না পারি তাহলে সেটা আমার মনের মুনাফিকত হবে, আমার মনের নিফাক হবে, আমার মনের ভণ্ডামি হবে, তার মানে আমি তাকে যে প্রশ্ন করছি শুধুমাত্র দেখানোর জন্য বা প্রথা একটা হয়ে গেছে, শুধু প্রথা হিসাবে আমি কী করছি তার কাছে, আপনি কেমন আছেন, যেমন আসসালামু আলাইকুম বলার পরে মানুষ জিজ্ঞেস করে আপনি কেমন আছেন। আর কোনো কোনো এলাকার মধ্যে তো এটা প্রসিদ্ধ যে আপনি কেমন আছেন, একজন সে বললো জবাবও দিল না যে আমি ভালো আছি, বলে আচ্ছা ভালো আছেন,
অনেকে বলে ভাই আমার সাথে দেখা করো কোনো প্রবলেম হলে, সমস্যা হলে। কিন্তু দেখা যায় যখন ব্যক্তি প্রকৃতপক্ষে সমস্যায় পড়ে তখন আর তাকে খুঁজে পাওয়া যায় না।
তো চিন্তা করে দেখুন মনোয়ার ভাই, আমাদের বুজুর্গানের দিনের কেমন চিন্তা চেতনা ছিল, কেমন ভাবধারা ছিল, যে উনি জিজ্ঞেস করছেন, সে কষ্টটা বলছে, বলেছে কষ্টটা, বাড়িতে গিয়ে 1000 দিরহাম আজকের যুগের তো মনে হয় 1,00,000 টাকার উপরে অ্যামাউন্ট হতে পারে, কীভাবে দিয়ে দিলেন? আজকে কি আমাদের মধ্যে কি এরকম দানশীলতা পাওয়া যায়? আমরা কি মানুষের কষ্টে কি আমরা এগিয়ে আসি? কিন্তু না, আমরা শুধু মৌখিকভাবে বলি আপনি কেমন আছেন, আপনার বাচ্চা কেমন আছে, অমুক কেমন আছে, কিন্তু সাহায্যার্থে যখনই আসি শুধু আমরা কি শুধু নিজেরটা চিন্তা করি। আজকে মানুষ এমন হয়ে গেছে দেখা যায় যে শুধু স্বার্থপরতা, বিপদের দিনে আপনার কাছে আসবে, বিপদের দিনে যখন বিপদ কেটে গেল আপনাকে ফিরে তাকাবেও না, দেখবেও না যে আপনি কোন অবস্থায় আছেন, কোন কষ্টে আছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই বুজুর্গানের দিনের পদাঙ্ক অনুসরণ করার জন্য আমাদেরকে তৌফিক দান করুক,
জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের নিফাক থেকে বাঁচতে হবে। তো বাস্তবিক পক্ষে নিফাক যাদের মধ্যে থাকে তাদের খুবই চিন্তার বিষয়। আর কিছু কথা আছে যেগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে, যে অনেক সময় আমাদের মধ্যে একটা ভাবান্তর সৃষ্টি হয়, আমার মধ্যে তো মুনাফিকাত নেই, আমার মধ্যে তো আরামত নেই বা আছে কি না। এই চিন্তা চেতনায় যখন আপনি চিন্তাগ্রস্ত হবেন তখনই আপনি বুঝবেন যে আপনি মুমিন। জি প্রিয় দর্শক, কিতাবে বর্ণিত রয়েছে যে একমাত্র মুনাফিক ব্যক্তিরাই তারা এটা থেকে চিন্তা মুক্ত হয়ে গেছে বা তারা এটা চিন্তা করে না যে আমি কি আমার মধ্যে কি বৈশিষ্ট্য আছে কি না, তারা উদাসীন এটা এটা থেকে। তো মুনাফি ব্যক্তি আর মুমিন যারা তারা সদা সর্বদাই ভয় করে আমার মধ্যে এই মুনাফিকের যে আলামতগুলো আছে সেটা তো আমার মধ্যে নেই, আর থাকলেও সংশোধন করতে হবে। সে মুমিন সবসময় চায় সেটা থেকে বাঁচার জন্য। আর যে যে মুনাফিক যে নিফাকের মধ্যে এই জড়িত আছে তার মধ্যে এই চিন্তা চেতনা কখনোই নেই। একবার এক বিশ্ববিখ্যাত তাবে এই বুজুর্গ যিনি অসংখ্য সাহাবায়ে কেরামের জিয়ারত করেছেন, বিশ্ববিখ্যাত কিতাব মুকাশাফাতুল কুলুবের মধ্যে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা এটা লিখেছেন যে ওই তাবিঈ বুজুর্গ তিনি যতজন সাহাবায়ে কেরামের সাথে দেখা করেছেন, সাক্ষাৎ করেছেন, প্রত্যেক সাহাবায়ে কেরামের ভয় ছিল যে আমার মধ্যে নিফাক তো প্রবেশ করেনি, আমার মধ্যে তো মুনাফিকাত নেই, প্রত্যেকেই ভয়ে কম্পিত ছিল। প্রিয় দর্শক, আপনি বলবেন সাহাবায়ে কেরামদার এই ভয়, জি মনে রাখতে হবে যে যত গাছের উঁচু শাখার মধ্যে বিচরণ করে তার তত পড়ে যাওয়ার, তার তত ক্ষতিগ্রস্ত হওয়ার বেশি ভয় থাকে। সাহাবায়ে কেরাম এমন ছিল তার আসমানের নক্ষত্র স্বরূপ, কত ফজিলত সাহাবায়ে কেরামের শানে। সাহাবায়ে কেরাম দুনিয়াতে থাকা অবস্থায় তারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, সাহাবায়ে কেরাম সকল সাহাবি নবীর সকল সাহাবি জান্নাতি জান্নাতি। এই সাহাবায়ে কেরামদের মধ্যে এই নিফাক কেন ভয় ছিল, যে তারা হলেন জান্নাতের সর্বোচ্চ স্তরে উপনীত, তারা জান্নাতের সর্বোচ্চ স্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবেন। তো তাদের ভয়টাও ছিল জাহান্নামের সর্বনিম্ন স্তরের, কেন যাতে আমাদের মধ্যে মুনাফিক, কারণ মুনাফিকের স্থান তো জাহান্নামের সর্বনিম্ন স্তরে, তো যাতে আমি জাহান্নামের সর্বনিম্ন স্তরে না চলে যাই, তো এই জন্য তারা এটা থেকে বাঁচার চেষ্টা করতেন। আর কিতাবে বর্ণিত রয়েছে যে সূক্ষ্ম পিপিলিকার চাল যে রয়েছে, কদম রয়েছে, এটা আমরা কিন্তু আওয়াজও শুনি না, দেখতেও পাই না। তো এটা যেমন অনেক দেখা এবং বোঝা কঠিন, ঠিক আপনার আমার মুমিনের অন্তরের মধ্যে নিফাক এভাবে আস্তে আস্তে প্রবেশ করে, যেটা আপনার আমার ধরার ছোঁয়ার বাইরে। এই জন্য সাহাবায়ে কেরাম আমাদের এই নিফাক থেকে বাঁচার এবং মুনাফিক তো হয়ে গেলাম না এই ধরনের ভয় থাকতো, আল্লাহু আকবর, তো তারা তো ছিল জান্নাতি, তাদের অনুসরণ আমাদেরকে করতে হবে। আমি মুমিন হিসাবে আমি যাতে এই আমার এই সিফাত বৈশিষ্ট্য বজায় থাকে, আমি যাতে মুসলমান হিসাবে থাকি, এজন্য আমাকে সবসময় এটা ভয় রাখতে হবে যাতে আমি এটা থেকে বাঁচতে পারি। আর আরেকটি বিষয় হলো যে কিতাবে বর্ণিত রয়েছে যে মুনাফিক ব্যক্তি ইসলামের মধ্যে কিছু বিষয় আছে যেগুলো খুব সম্মানিত, এই সম্মানিত কিছু বিষয়কে মুনাফিক ব্যক্তি এর সম্মানটাকে হালকা জানে কিন্তু মুমিন সেটা জানে না। কালিম ভাই, কিতাবে বর্ণিত রয়েছে যে যারা ইসলামকে নিয়ে বয়স অতিবাহিত হলো, সে বৃদ্ধ হয়ে গেল, তার 80 বছর পূর্ণ হয়ে গেল, 70 বছর পূর্ণ হয়ে গেল, 80 বছর পূর্ণ হয়ে গেল, তো এই ব্যক্তির অনেক সম্মান ইজ্জত আল্লাহ ইসলামের মধ্যে রেখেছেন। তো এই ব্যক্তির সম্মান ইজ্জত সাহাবায়ে কেরাম করেছেন, মুসলমান করে, কিন্তু মুনাফিক ব্যক্তির কাছে এই ব্যক্তির কোনো সম্মান নেই, সে হালকা হালকা মনে করে। তো মুনাফিক ব্যক্তির আরেকটি আলামত হলো সে এই যারা ইসলামের মধ্যে থেকে বুজুর্গ হয়ে যায় তাদেরকে ইজ্জত করে না। আরেকটি বিষয়, ওলামায়ে কেরামের শান মান কত, যাদেরকে বলা হয়েছে নবীদের ওয়ারিস, এই মুনাফিক ব্যক্তি ইসলামের মধ্যে যারা ওলামায়ে কেরাম তাদের সম্মানকেও সে হালকা জানে, তাদের সে কদর করে না, ইজ্জত করে না। অথচ প্রিয় দর্শক, এই ওলামায়ে কেরামের শান মান কী বলবো, দুনিয়াতে তো আমরা তাদের মুখাপেক্ষী ইসলামকে শরীক জানার জন্য, আল্লাহকে চিনার জন্য, নবীকে জানার জন্য। আর হাশরের ময়দানে কী হবে, আল্লাহ তাআলা ইরশাদ করবেন, জিজ্ঞাসা করবেন যে নিজের প্রভুর কাছে কী চাইবে চাও, তখন ওলামায়ে কেরাম বলবে যে এটা চাও ওটা চাও। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে অতঃপর লোকেরা যেভাবে দুনিয়াতে ওলামায়ে কেরামের দিকে মুখাপেক্ষী রয়েছে ছিল, ওলামায়ে কেরামের দিকে মুখাপেক্ষী ছিল, জান্নাতেও তাদের মুখাপেক্ষী হবে। সুবহানাল্লাহ, জান্নাতে কিসের কষ্ট, কিন্তু আজকে যারা সহজ সরল মুসলমান তারা ওলামায়ে কেরামের থেকে জিজ্ঞাসা করে করে, সবাই তার ওলামায়ে কেরাম হতে পারবে না, আল্লাহ তাআলা সবাইকে সেই তৌফিক দেয়নি। তো ওলামায়ে কেরাম থেকে জিজ্ঞাসা করে করে যারা আমলকে সংশোধন করে, নিফাক থেকে বেঁচে, গীবত থেকে বেঁচে, চুগুলো থেকে বেঁচে, যারা নেকির কাজ করেছে, সেই পরহেজগার আবিদ ইসলামী ভাই সে জান্নাতে যাবে। সেখানে গিয়ে ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা, আল্লাহ তাআলা তো আমাদেরকে চাইতে বললো, আমরা কী চাইবো, তখন ওলামায়ে কেরাম তাদেরকে জানিয়ে দেবেন যে তোমরা এটা চাও ওটা চাও। সুবহানাল্লাহ। তো সেই ওলামায়ে কেরামের সমালোচনাকারী কারা হবে, তাদের সম্মানকে হালকা কারা জানবে, যারা মুনাফিক। আল্লাহ পাক আমাদেরকে নিফাক থেকে বাঁচার এবং মুনাফিকি যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো থেকে বেঁচে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুক। জি কালিম ভাই,
যেহেতু আমাদের অনুষ্ঠানটার মেইন টপিকটা হলো যে অমুক জিনিস থেকে বাঁচার প্রচেষ্টা,
জি জি,
তো যেহেতু আজকের বিষয়টা ছিল নিফাক বা কপটতা থেকে বাঁচার প্রচেষ্টা, তো কয়েকটা প্রচেষ্টা কীভাবে আমাদের বাঁচতে হবে কয়েকটা পদ্ধতি বলে দিই। নিফাকে একটা এতেকাদি আর একটা আমালি।
তো এতেকাদি আমি এর মধ্যে একটু বলবো যে অনেকের মধ্যে আমাদের এই বৈশিষ্ট্য পাওয়ার পরে কিন্তু মনে হতে পারে, ভাই আমার মতো তো চারোটাই আছে, তা আমি কি মুনাফিক, আমি কি ইসলাম থেকে খারিজ হয়ে গেছি? না, এই চিন্তা করার কখনোই অবকাশ নেই। সবসময় মনে রাখতে হবে, আমাকে নিজেকে মনে করতে হবে, আলহামদুলিল্লাহ আমি মুসলমান, আমি মুসলমান, আমি মুসলমান, অটল বিশ্বাস থাকতে হবে আমি মুসলমান। হ্যাঁ, তওবা করে নিতে হবে যে আল্লাহ আমার মধ্যে এই বৈশিষ্ট্য দেখা যাচ্ছে, তা আমি আজকে থেকে তওবা করলাম। আমি যে মোবাইলে সহজে বলে ফেলি যে অমুক জায়গায় থাকা অবস্থা আরেক জায়গার কথা বলি, আমি আজ থেকে বলা বন্ধ করব। মনে রাখতে হবে যে ফিরে আসতে হবে গুণা থেকে, ফিরে যখন আসব তখনই কিন্তু আমরা সেই বৈশিষ্ট্য থেকে বেঁচে আমরা প্রকৃত সাফল্যের পথে এগিয়ে যেতে পারবো। জি,
আমরা প্রথমে প্রকারভেদ জেনেছিলাম যে নিফাকের দুটো প্রকার, একটা নিফাকে এতেকাদি আর নিফাকে আমালি। নিফাকে এতেকাদি থেকে যদি আমরা বাঁচতে চাই দুটো পদ্ধতি, আর এর কারণটা
হচ্ছে আমলে যদি একটু পরিষ্কার বলতেন,
অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম এতেকাদিটা হচ্ছে যে মৌখিকভাবে ইসলামকে স্বীকার করবে কিন্তু আন্তরিকভাবে স্বীকার করবে না, এটা হচ্ছে এতেকাদি।
অর্থাৎ জবান এবং অন্তর এক হবে না,
এক হবে না,
মুখ একটা বলবে অন্তরে আরেকটা বলবে।
আর আমালি হবে কোনটা, যে মুখে এবং অন্তর উভয়ভাবে সে কী করবে, অস্বীকার করবে।
আচ্ছা,
এতেকাদি থেকে বাঁচার দুটো পদ্ধতি, আর কারণ হলো যে একটা কারণ হলো যে মূর্খতার কারণে মানুষের মাঝে এই নিফাকে এতেকাদি চলে আসে। যখন সে ফরজ সম্পর্কে জানে না, আকায়েদ সম্পর্কে কিছু জানে না, তখন সে মুস্তাহাবাত সম্পর্কে কিছু জানে না, যার কারণে তার মাঝে মুনাফিকা নিফাক প্রবেশ করে। তো আমাদের কী করতে হবে, এই বাঁচার জন্য আকায়েদ সম্পর্কে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করতে হবে। তারপর ফারায়েস, যেগুলো ফরজ বিষয়গুলো আছে ওগুলো আমাদের জানতে হবে, যেগুলো ওয়াজিবাত বিষয়গুলো আছে ওগুলো আমাদের জানতে হবে। আর এগুলো জানার জন্য আমরা যদি বাহারে শরিয়াত যদি নিয়ে নিই, বাহারে শরিয়াতের প্রথম খণ্ড, সেখানে আমাদের আকীদা ভালো হয়ে যাবে যদি আমরা প্রথম খণ্ড পড়ে নিই। আর একটা কারণ হলো নিফাকে এতেকাদির, যে খারাপ লোকদের সংস্পর্শ, যারা বাদ আকীদা, যারা পথভ্রষ্ট লোক, তাদের সংস্পর্শ থাকা। তো নিফাকে এতেকাদির থেকে বাঁচতে হলে আমাদের কী করতে হবে, বদ আকীদা যারা লোক, যারা পথভ্রষ্ট লোক, তাদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে,
নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে।
তারপর ফার্সিতে একটা প্রবাদ বাক্য আছে, সোহবতে সালেহ তোরা সালেহ কুনদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনদ, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। আর আমালির ক্ষেত্রে হয় কি, আমালির ক্ষেত্রে কয়েকটা কারণ হলো যে আমালিতেও একটা কারণ দেওয়া হয়েছে যে মূর্খতা। বান্দা যখন নিফাকের সংজ্ঞা জানে না, নিফাকের আলামত কী এগুলো যখন জানে না, তখন তার মাঝে নিফাক চলে আসে। আর দ্বিতীয়ত হচ্ছে কি, লোভ। মনোর ভাই, নিফাকে আমালির একটা কারণ হলো লোভ। যখন মানুষের অন্তরে কি পার্থিব লোভ লালসা, লোভ লালসা চলে আসে, অর্থ চলে আসে, তখন তার মাঝে কী দেখা যায়, মানুষ যখন ব্যবসার মধ্যে যাচ্ছে, ব্যবসা করছে, সে মিথ্যা কথা বলে বলছে কি আমি কিনেছি এত টাকা দিয়ে, অথচ সে বলে এত টাকা দিয়ে কিনে নেয়, কিনেছে 80 টাকা দিয়ে, সে বলছে আমি 100 টাকা দিয়ে কিনছি। তখন সামনেওয়ালা যে ক্রেতা থাকে সে কি দুর্বল হয়ে যায়, তখন বলে আচ্ছা ঠিক আছে ভাই 120 টাকা নেন। তখন সে যে মিথ্যা কথা বললো কী জন্য, যে লোভ লালসার কারণে, টাকার জন্য, অর্থের জন্য। আর একটা কারণ হলো যখন বান্দা কী হয়ে যায়, উদাসীন হয়ে যায়।
জি জি,
যখন কী হয়ে যায়, যখন তার মাঝে উদাসীনতা চলে আসে, শরীয়ত সম্পর্কে উদাসীনতা চলে আসে, তখন তার মাঝে মুনাফিকত চলে আসে, নিফাক চলে আসে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুনাফিকত থেকে, কপটতা থেকে এবং নিফাক থেকে বাঁচার তৌফিক দান করুক।
আল্লাহ পাক আমাদেরকে সবাইকে বাঁচার তৌফিক দান করুক। আর বাস্তবিক পক্ষে এই ধরনের বিষয় টপিক যখন আলোচনা করা হয়, এগুলো খুবই চিন্তার বিষয় এবং স্মরণ রাখার বিষয়। মনে রাখতে হবে যে প্রত্যেকটা বিষয়ের চিহ্ন রয়েছে, নিশানিয়া রয়েছে, আলামত রয়েছে। তো এগুলো যদি আমরা ভুলে যাই তাহলে হবে না, এগুলোকে আমাদের স্মরণ রাখতে হবে। যেমন আজকে মুনাফিকদের স্তর কোথায়, জাহান্নামের সর্বনিম্ন স্তরে, আর সেটা কতটা ভয়ানক হতে পারে, আর সেই আলামতগুলো কী কী আমরা জেনে ফেললাম। তো এখন আমাদের করণীয় কী, সেগুলোকে জেনে এগুলোকে বারবার মুখস্থ রেখে চর্চা করে, বরং নেককার বুজুর্গদের স্মরণাপন্ন হয়ে তাদেরকে বলা যে ভাই আমি এই কাজ করি, আমার মধ্যে তো নিফাক নেই, এইভাবে কি করা, ভালো নেককারদেরকে বন্ধু বানিয়ে তাদের থেকে নিজেকে চেক করিয়ে নেয়া। এইভাবে যখন আমরা ওলামায়ে কেরাম স্মরণাপন্ন হব, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল যদি আমরা কেউ দেখতে থাকি, আমাদেরকে বারবার নেকের দাওয়াত দেওয়ার মাধ্যমে এই নিফাক থেকে বাঁচার জন্য, মিথ্যা থেকে, গীবত থেকে, পর্ণিন্দা থেকে, এগুলো থেকে বাঁচার জন্য আমাদেরকে সবসময় উৎসাহিত করে যাচ্ছে মাদানী চ্যানেল, আর নেকের দাওয়াত দিয়ে যাচ্ছে যাতে আমরা নেককার হয়ে যাই, সৎ হয়ে যাই। তো এভাবে আমরা ইনশাআল্লাহ অনুষ্ঠানগুলো দেখতে থাকব, দেখে স্মরণ রাখব, মুখস্থ করব, তারপর প্র্যাকটিক্যাল আমল করব। এভাবে ইনশাআল্লাহ আমরা গুনাহ থেকে বাঁচতে পারব এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জনে সক্ষম হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রচেষ্টা করি রে সফল, প্রচেষ্টা করি রে সফল, প্রচেষ্টা করি রে সফল, প্রচেষ্টা করি রে সফল।